মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন এম আর জেমসের কাহিনী অবলম্বনে অভিশপ্ত পুঁথির আতঙ্ক। আমাদের বেশিরভাগ জ্ঞানের উৎস হল বই, এবং জ্ঞানের অন্ধকার দিকের মতো কিছু কিছু বইয়েরও দুই মলাটের মাঝে জমা থাকে এক রাশ অন্ধকার, অপেক্ষা করতে থাকে উপযুক্ত পাঠকের। কিন্তু বই তো আর নিজে সৃষ্টি হতে পারে না, আসলে তা ধরে রাখে মানুষের মনের গভীরের অন্ধকারকে। আজ যে পুঁথি আমাদের গল্পের মূলে আছে তাও আসলে তেমনই এক ছেঁড়া ছেঁড়া অন্ধকারের সংকলন। এই অন্ধকার এক জায়গায় এসে তৈরি করে, না এখনই এত কথা বলা ঠিক নয়, আপাতত চলুন আমরা কান পাতি। আচ্ছা, আপনি কি ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করেন? একটা ভবিষ্যৎবাণী হতে চলেছে, দেখা যাক কার ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে। শুনতে থাকুন দেবলীনা মণ্ডলের ভাবানুবাদে এম আর জেমসের কাহিনী অভিশপ্ত পুঁথির আতঙ্ক।
প্রফেসি মিস্টার, প্রফেসি, ইউ নো ফিউচার?
রাস্তার ধারে বসে থাকা লোকটার দিকে এগিয়ে যান আগন্তুক। জনবহুল ফুটপাথে বসে ভবিষ্যৎবাণী করছে লোকটা, তবে নিজে নয়, লোকটার পাশেই বসে আছে একটা বাচ্চা মেয়ে, মেয়েটা সম্ভবত বোবা। পথ চলতি লোকেরা মেয়েটার কানের কাছে মুখ নিয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করছে। মেয়েটার মুখে কোনো বদল আসছে না, কেবল হাত দুটো সামনে রাখা কাগজ তুলে নিয়ে তার উপর পেন্সিল চালিয়ে কি যেন লিখছে। পাশে বসা লোকটা সেই কাগজ তুলে নকশার মানে বোঝাচ্ছে প্রশ্নকর্তাকে। রাস্তাঘাটে এমন বুজরুকির খেল নতুন কিছু নয়, তাও খানিকটা খেলার ছলেই সেদিকে এগিয়ে যান আগন্তুক। বিছানো চাটাইয়ের উপরে পয়সা ফেলে মেয়েটার কানের কাছে মুখ এনে একটা প্রশ্ন করেন। মেয়েটা আগের মতোই কাগজ তুলে নেয় হাতে, কভার পেন্সিল টেনে কাগজটা বাবার কাছে চালান করে দেয়। কাগজ দেখে লোকটা একটু অবাক হয়ে যান। আগন্তুক উঁকি মেরে দেখে নকশার বদলে সাদা কাগজে একটা সংখ্যা লিখেছে মেয়েটা। সংখ্যাটা চেনা লাগে না তার, 1303। লোকটা এবার আগন্তুকের দিকে মুখ তুলে তাকায়, ভুরু দুটো কুঁচকে গেছে তার।
I can't understand. What was the question, mister?
আগন্তুক একটা বাঁকা হাসি হাসেন, তারপর কাগজটা প্রায় ছিনিয়ে নিয়ে দলা পাকিয়ে কোটের পকেটে ঢুকিয়ে হাঁটতে থাকেন। ফ্রান্সের যেসব শহরগুলোর গায়ে জীর্ণতার ছাপ পড়েছে তার মধ্যে সেইন্ট বাট্রু দ্য কামাজ অন্যতম। পিরেনিস পর্বতশ্রেণীর বুক ফুঁড়ে উঠেছে এই শহর। যুদ্ধের আগে এই গোটা শহরটা চার্চের দখলে ছিল, এখন অবশ্য সেসবের বালাই নেই, সবই ফরাসি গভর্নমেন্টের অধীনে। তবে এখনো ক্যাথিড্রাল চার্চটা রয়ে গেছে, এখনো অনেক পর্যটক গির্জার ঘণ্টার ধ্বনি শুনে অতীতের আঁচে নিজেকে সেঁকে নিতে ছুটে আসে প্রতি বছর। ফ্রান্সে জাঁক জমকে মোড়া পৃথিবী থেকে বহু দূরে নস্টালজিয়া বুকে চেপে বেঁচে থাকা এক পৃথক বিশ্ব। সালটা 1838। ফ্রান্সের এই বাট্রেন্ট শহরে এসে উপস্থিত হন একজন ইংরেজ, নাম ডেনিস্টন। পেশায় প্রত্নতত্ত্ববিদ, আদি বাড়ি কেমব্রিজে। দুই বন্ধুর সঙ্গে এসেছিলেন তুলুজ শহরে, গন্তব্য ছিল ফ্রান্সের উস নগরী, কিন্তু মাঝখান থেকে বেঁকে বসলেন ডেনিস্টন। বাট্রুন্ডের ঐতিহ্যবাহী গির্জা না দেখে তিনি এক পা নড়বেন না, শেষ অবধি তার জেদের কাছে হার মানলেন দুই বন্ধু। ঠিক হলো তারা দুজনে টুলুসেই থেকে যাবেন, ডেনিস্টন একদিনের জন্য বার্ট্রেন্ডের গির্জা ঘুরে পরের দিন সকালে তাদের সামনে হাজিরা দেবে। তারপর তিন বন্ধু মিলে তাদের গন্তব্য উস নগরীর উদ্দেশ্যে যাত্রা করবে। যথারীতি ডেনিস্টন পরদিন সকাল সকাল বার্ট্রেন্ডে এসে পৌঁছাল। সঙ্গে জিনিসপত্র বিশেষ কিছুই আনেনি, শুধু একটা নোটবুক, পেন আর একটা ক্যামেরা। তার চোখে এই চার্চের প্রত্নতাত্ত্বিক মূল্যের কাছে পাহাড় ঘেরা শহরের সৌন্দর্য ফিকে হয়ে এসেছে। কিন্তু সমস্যাটা হলো তার কাজটায় একজন গাইড কিংবা একজন স্থানীয় অভিজ্ঞ লোকের দরকার, যার কাছ থেকে দরকারে বিভিন্ন তথ্য সংগ্রহ করা যাবে।
ম্যাডাম, একটু কথা ছিল।
খানিক ইতস্তত করে হোটেলের মালকিনের কাছে কথাটা পেড়েই ফেলল ডেনিস্টন। তখন দিনের বেলা, হোটেলে রাশ হাওয়ার চলছে। কোনো মতে সেদিকটা সামলে রুক্ষ গলায় উত্তর দেন মহিলা।
হ্যাঁ বলুন, কি দরকার?
বলছিলাম, আমি একটু আপনাদের ওই ক্যাথিড্রাল গির্জাটা ঘুরে দেখতাম, তো স্থানীয় কাউকে আমার সঙ্গে পাঠানোর ব্যবস্থা করতে পারতেন?
মাফ করবেন স্যার, দেখতেই তো পাচ্ছেন হোটেলের অবস্থা, একজন স্টাফ নিয়ে সামলে ওঠা দায় হয়েছে, তার উপরে হোটেলের কোনো কর্মচারীকে আপনার সঙ্গে পাঠালে আর রক্ষে থাকবে না।
মুখের ওপর না শুনে খানিক দমে যায় ডেনিস্টন। তার মুখের দিকে চেয়ে খানিক করুণা হয় মহিলা, গলার রুক্ষতা এক পরত কমিয়ে এনে বলেন,
তবে হ্যাঁ, ওই চার্চের যে কিউরেটর ভদ্রলোক আছেন তাকে আমি খবর পাঠিয়ে রাখতে পারি, সে আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেবে।
ডেনিস্টন সানন্দে রাজি হয়ে যায়। ঘন্টা খানেকের মধ্যে চার্চে পৌঁছে দেখেন চার্চের সামনে ঘোরাঘুরি করছেন এক বৃদ্ধ। প্রথম দেখাতেই নজর কাড়ে লোকটা। না, লোকটা জীর্ণ খয়াটে চেহারা আর আধময়লা জামা কাপড় কোনোটাই সেই অর্থে নজর কাড়ার মতো নয়। ফ্রান্সের আর পাঁচটা গির্জার কিউরেটারের হয়তো এরকমই চেহারা হয়, কিন্তু লোকটার শিকারির মতো একটা গোপন চাহনি আছে, যেটা প্রথম দর্শনে ইন্টারেস্টিং লাগে ডেনিস্টনে। লোকটার এক দৃষ্টে আর চোখে তাকিয়ে থাকাতে একটু অস্বস্তি হতে থাকে তার। মনে হয় যেন এখনই কেউ হামলে পড়তে চলেছে ওর উপর, তাই সারাক্ষণ সজাগ দৃষ্টি মেলে চেয়ে রয়েছেন। একসময় ডেনিস্টন কাজে এমন ডুবে গেলেন যে লোকটার কথা প্রায় ভুলেই গিয়েছিলেন। মাঝে সাঝে লেখার ফাঁকে তার দিকে চোখ ফিরিয়ে দেখলেন হয় সে কাছেই দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে, না হয় হাঁচড় পাচড় করে বসার চেষ্টা করছে। একসময় হঠাৎ অস্থির হয়ে ওঠেন ডেনিস্টন। চার্চের আনাচে কানাচে কোথায় ধুলোমাখা কুমিরের মুখ, কোথায় বা কোন বিশপের আইভরি মুখোশ, এইসব দেখতে দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে দিন গড়িয়ে গেলেও বুড়ো মানুষটার খাওয়া হয়নি সেদিকে খেয়ালই ছিল না তার।
আপনি বাড়ি যাবেন না?
থাকতে না পেরে গলা ঝেড়ে বুড়ো লোকটার উদ্দেশ্যে বললেন ডেনিস্টন।
দেখুন, আপনি চিন্তা করবেন না, বাড়ি গিয়ে খেয়ে আসুন, আমার খুব বেশি হলে ঘন্টা দুয়েক লাগবে, ততক্ষণ আপনি চাইলে আমাকে বাইরে থেকে লক করে বাড়ি চলে যেতে পারেন, তাছাড়া ঠান্ডাটাও আর ঝাঁকিয়ে পড়েছে তো।
সে বলেন সাহেব, সাহেবকে এখানে একা ফেলে আমি নাকি খেতে যাবো, তা হয় নাকি? আপনার দুই ঘন্টা তিন ঘন্টা যতক্ষণ লাগে আপনি কাজ করুন, আমি সকালে পেট পুড়ে খেয়ে এসেছি, তাছাড়া সিদ্ধি তত লাগে না আমার, আমাকে নিয়ে অত ভাববেন না, আমি ঠিক আছি।
বেশ, যা ভালো বোঝেন করুন, পরে কিন্তু বলতে পারবেন না আমি বাড়ি যেতে স্বাধীন।
ভদ্রতার খাতিরে কথাগুলো বলে আবার কাজে ডুব দেন ডেনিস্টন। এই দু ঘন্টা জুড়ে ডেনিস্টন প্রার্থনা সভার পেডেস্ট্রাল থেকে শুরু করে পুরনো পর্দার অবশিষ্টাংশ সরিয়ে ক্ষয়প্রাপ্ত থামের প্রতিটা ইঁট নিরীক্ষণ করে ক্লান্ত হয়ে পড়েছেন। মাঝে চোখ তুলে দেখেছেন তখনও বৃদ্ধ ততোধিক এনার্জি নিয়ে তার আশেপাশেই ঘোরাঘুরি করছে। ঠিক এমন সময় একটা দূর থেকে আসা তবু তীক্ষ্ণ স্পষ্ট ধাতব আওয়াজে শিউরে ওঠেন বৃদ্ধ। আওয়াজটা ডেনিস্টনেরও কানে আসে।
আচ্ছা, চার্চের উপর দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ হলো না?
এটা এসেছে। আরে নানা সাহেব, ও কেউ নয়, আর দরজা তো ভেতর থেকে বন্ধই, কেউ বা ঢুকবে? ও কেউ না, কেউ না।
ব্যাপারটা ধীরে ধীরে মাথা থেকে বেরিয়েই যাচ্ছিল, এমন সময় আর একটা ঘটনা তাকে অল্পক্ষণের জন্য হতবুদ্ধি করে দিল। ডেনিস্টন নিজ মনে প্রার্থনা বেদির পেছনে প্রায় অস্পষ্ট একটা ছবি খুঁটিয়ে দেখছিলেন। সেন্ট বার্ট্রান্ডের অলৌকিক ক্ষমতার উপর বেশ কিছু ইলাস্ট্রেশন রয়েছে এখানে, এই ছবিটা তার মধ্যে অন্যতম। তবে এমন আহামরি কিছু নয় ছবিটা, শিল্পীর নিপুণতা দূরস্থ। দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা ছেলে ইচ্ছা মতো রং লেপেছে ক্যানভাসে। ছবির বিষয়বস্তু দুর্বোধ্য হলেও তার নিচে ল্যাটিন ভাষায় কিছু লেখা রয়েছে যা বাংলায় দাঁড়ায়, কিভাবে সেইন্ট বার্ট্রান্ড শয়তানের হাত থেকে বহু প্রতীক্ষিত শিকার, যাকে শয়তান শ্বাসরোধ করে মারতে চেয়েছিলেন, তার প্রাণ রক্ষা করেছিলেন। পেছনে ঘুরে ডেনিস্টন বুড়োর উদ্দেশ্যে কিছু একটা হাস্যকর মন্তব্য করতে যাচ্ছিলেন, কিন্তু পেছনে ঘুরে তিনি যা দেখলেন তাতে তার মুখের হাসি শুকিয়ে গেল। মুহূর্তের জন্য অবাক হয়ে দেখলেন বুড়ো মানুষটা হাঁটু গেড়ে বসে আছে, তার দৃষ্টি ছবিটার দিকে নিবদ্ধ, হাত দুটো জড়ো করে বুকের ওপর রাখা, চোখে মুখে নিদারুণ যন্ত্রণার ছাপ, গাল বেয়ে অঝরে নামছে জলের ধারা। ডেনিস্টন তাকে থামাতে গিয়েও থামালেন না, ভাবলেন ধর্মপ্রাণ মানুষ হয়তো তাই এরকম ধর্মীয় ছবি দেখে নিজের আবেগ সামাল দিতে পারেন, এখন কিছু জিজ্ঞাসা করলে হয়তো অপ্রস্তুত অবস্থায় পড়বেন, তাই দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেলেন। কিন্তু একটা প্রশ্ন জেগে রইল মনে, এই বালখিল্য ছবিটায় কি এমন আছে যা দেখে মানুষ এতটা আবেগপ্রবণ হয়ে পড়ে? ভেবেচিন্তে ডেনিস্টন একটা বিষয়ে নিশ্চিত হন, লোকটা নির্ঘাত বাতিকগ্রস্ত। এখন ঘড়িতে প্রায় পাঁচটা, দিন ছোট তাই সূর্য ইতিমধ্যেই ডুবতে চলেছে, সমস্ত চার্চ জুড়ে বড় বড় থামের ছায়া পড়েছে, পাহাড়ি অঞ্চল তাই না বলেই ঝপ করে সন্ধ্যা নামে। সারাটা দিন জুড়ে দূর থেকে ভেসে আসা যে আওয়াজগুলো কানে পর্যন্ত আসছিল না, সন্ধ্যা ঘনানোর সঙ্গে সঙ্গে যেন বড় বেশি ইন্দ্রিয়গ্রাহ্য হয়ে উঠল। সারা দিন শান্ত হয়ে বসে থাকা বুড়ো লোকটা হঠাৎই শশব্যস্ত হয়ে উঠল। শেষে একসময় ডেনিস্টনকে জিনিসপত্র গোটাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল, তাও ক্রমাগত তাড়া দিয়ে যেতে লাগল। এখনো গির্জার ঘণ্টা বাজানো, দরজায় তালা দেওয়া অনেক কাজ বাকি। একসময় দুজনে চার্চের পশ্চিম দিকের ঘরটার টাওয়ারের নিচে এসে দাঁড়াল, ঘণ্টার শক্ত দড়ি ধরে বার কয়েক টান মারায় টাওয়ারের উপরের বড় ঘণ্টাটা ঢং ঢং করে বিচিত্র শব্দ করে উঠল। তার গম গমে বোল পাইন বন ছাড়িয়ে উপত্যকার শেষ বাড়ি অবধি ছড়িয়ে পড়ল। ঘণ্টার আওয়াজ থেমে যেতে যেন সমগ্র শহর জুড়ে এক প্রগাঢ় শান্তি নামল, সারাদিনের সব কোলাহল এক লহমায় শান্ত হয়ে এল।
সাহেব কি প্রার্থনার হলে পুরনো ধর্মীয় পুঁথিপত্রের খোঁজে ছিলেন নাকি?
সে তো ছিলামই, আপনাকে তো জিজ্ঞাসাও করতে যাচ্ছিলাম যে এখানে আশেপাশে কোনো লাইব্রেরি জাতীয় কিছু আছে কিনা।
না সাহেব, অনেক কাল আগে চার্চের নিজস্ব একটা লাইব্রেরি ছিল, কিন্তু সেটা তো বহুদিন যাবৎ বন্ধ। তবে সাহেবের যদি পুরনো বুধির নেশা থাকে তাহলে আমি আপনাকে একটা জিনিস দেখাতে পারি।
বেশ তো, চার্চেই আছে জিনিসটা?
আমার বাড়িতে, আমার বাড়ি বেশি দূরে নয়, যাবেন সাহেব?
ডেনিস্টন ফ্রান্সের কোনো এক অখ্যাত কোণ থেকে এক অমূল্য পুঁথি পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে গেল, রাজি হতে বিশেষ সময় লাগল না তার। কয়েক মিনিটের হাঁটা পথ পেরিয়ে দুজনে বুড়োর বাড়ির সামনে এসে পৌঁছাল। আশপাশের বাড়িগুলো থেকে আকারে বেশ খানিকটা বড়, পাথর দিয়ে তৈরি একটা বাড়ি। দরজার ওপরে একটা ঢাল আকারের বস্তু রয়েছে, সেটা দেখে কৌতূহলী হয়ে ওঠেন ডেনিস্টন। জিজ্ঞাসা করতে বুড়ো বলল,
আগে সাহেব, ওটা হলো জন ডে মৌলিউনের ঢাল। 1680 থেকে 1701 পর্যন্ত এই কমিংসের শহরের ক্যানন মানে বিশপ ছিলেন। আমরা বংশানুক্রমে এই ঢালটা পেয়ে আসছি।
বটে, কোলাটারাল ডিসেন্ডেন্ট।
বাড়ির আশেপাশে চোখ পড়ে তার। উপরের ঘরে জানলাগুলো সব কাঠ দিয়ে ঢাকা, বাড়ির আশপাশটাও কাঠের পাঁচিল দিয়ে ঘেরা। দৌড়গোড়ায় এসে পৌঁছে বুড়ো লোকটা হঠাৎই কেমন থমকে দাঁড়াল।
মনে হচ্ছে সাহেবের হাতে বেশি সময় নেই।
আরে না না, সে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমার কাল সকালে বেরোতে হবে, ঢের সময় আছে। ওসব বাদ দিন, আগে আপনার কাছে কিসব পুঁথি টুথি আছে সেসব দেখান।
দরজা খুলতেই বুড়োর মেয়েকে দেখা গেল, একেবারে বাবার মুখ কেটে বসানো, কিন্তু ডাগুর চোখে একটা আশঙ্কা খেলা করছে, সেটা মনে হয় তার বাবার এতক্ষণ বাইরে থাকার জন্য। দরজা খুলে বাবাকে দেখেই যেন তার ধরে প্রাণ এলো। ডেনিস্টনকে বসার ঘরে বসিয়ে বাপ মেয়ে বাইরে চলে আসে। তাদের ফিসফাস কথার আওয়াজ ভেতরের ঘর থেকে কিছু কিছু শুনতে পায় ডেনিস্টন। উত্তরে মেয়েটা কি বলে তা বুঝতে পারে না ডেনিস্টন, কিন্তু মেয়েটার ভয়ার্ত মুখটা দেখে মনটা কেমন কেঁপে ওঠে। পাথুরে মেঝেটা যেন আরো ঠান্ডা লাগে তার। ফায়ার প্লেসে জ্বলা ধিকি ধিকি আগুন আর সেই ছন্দে দুলতে থাকা ছায়া পরিবেশটাকে আরো ভারী করে তোলে। কেমন একটা অজানা অস্বস্তি ঘিরে ধরে থাকে। হঠাৎই তার চোখ যায় দেওয়ালে টাঙানো একটা লম্বা ক্রসের দিকে, প্রভু যীশু। চোখ দুটো অর্ধোন্মিলিত, মুখে লেগে আছে এক চিলতে হাসি, খানিকটা ধাতস্থ লাগে ডেনিস্টনে। ক্রুশের নিচে একটা সিন্দুক, তার উপর জমে আছে মোটা ধুলোর স্তর। মিনিট খানেকের মধ্যে বুড়ো ঘরে ঢুকে সোজা সেই সিন্দুকটার দিকে এগিয়ে গেল। ডেনিস্টন অস্থির হয়ে ওঠে, আর অপেক্ষা সহ্য হচ্ছে না তার। বুড়ো সিন্দুক থেকে সাদা কাপড়ে মোড়া একটা বিশাল পুঁথি টেনে বের করে, কাছে আনলে দেখা যায় তার উপর ক্রুশের আকারে লাল সুতোর এমব্রয়ডারির কাজ করা আছে। বইয়ের আকার আকৃতি দেখে খানিকটা বিস্মিত হয় ডেনিস্টন।
এটা দেখে তো কোনো সাধারণ বই বলে মনে হচ্ছে না, ভালো কিছু মাল মশলা রয়েছে মনে হয়। এসে কোনো ভুল করিনি তাহলে।
ডেনিস্টনের জহুরির চোখ রত্ন চিনতে ভুল করে না। বইটার বাঁধন, তার উপর ক্যানন অ্যালবেরিকের সেই একই ঢালের সোনায় বাঁধানো স্ট্যাম্প, বইটার প্রায় 150টা পাতা রয়েছে। সারা বই জুড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ম্যানুস্ক্রিপ্টের পাতা কেটে লাগানো, ঠিক পুঁথি নয়, একটা দুর্মূল্য স্ক্র্যাপ বুক। ডেনিস্টন প্রায় লাফিয়ে উঠলেন, এই বিস্তৃত প্রায় শহরে এসে এমন অমূল্য সম্পদের দেখা মিলবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি। পুঁথির প্রথম 10টা পাতায় হিব্রু বাইবেলের প্রথম বই জেনেসিসের নানান অংশ আটকানো, তার সঙ্গে রয়েছে বিভিন্ন ইলাস্ট্রেশন, যেগুলো আঁকা হয়েছিল 99 করে খ্রিস্টপূর্ব 700 বছরের আগে বই হবে না। গোগ্রাসে গিলতে থাকে ডেনিস্টন। তার পরের পাতায় গিয়ে আরও চমক, বাইবেলের অন্তর্গত প্রার্থনা সঙ্গীতের একটা সংকলন, টুকরো টুকরো করে আটকানো রয়েছে বইয়ের পাতার সঙ্গে। সেই টুকরো থেকে আসল বইয়ের পাতার গুণমান বিচার করতে ভুল করে না তার অভিজ্ঞ চোখ। এটা প্রায় খ্রিস্টপূর্ব 1300 শতকের। পরের প্রায় 20 পৃষ্ঠা জুড়ে ল্যাটিন ভাষায় লেখা বিভিন্ন চার্চ বিরোধী অসামাজিক কার্যকলাপের কথা। এমন একটা বিতর্কিত বই এতদিন ধরে কি করে টিকে রয়েছে কে জানে। ডেনিস্টন ঠিক করে ফেললেন, যেভাবেই হোক পুঁথিটা তার চাই। এর আসল স্থান হলো কেমব্রিজের লাইব্রেরি, সেখানেই এটাকে নিয়ে যেতে হবে, সে যত টাকাই লাগুক না কেন। এটার জন্য তার মতো আর্কিওলজিস্ট দেউলিয়া হতেও রাজি। ডেনিস্টন মুখ তুলে তাকান,
আমি এই বইটা কিনতে চাই, আপনাকে কত দিতে হবে?
আচ্ছা সাহেব, সেসব না হয় পরে হবে, আপনি আগে বইটাকে শেষ অবধি দেখে তো নিন।
পাতা উল্টাতে থাকেন ডেনিস্টন, প্রতি পাতায় তার জন্য অপেক্ষা করছিল একের পর এক নতুন সম্পদ। কিন্তু শেষের দুটো পাতাতে আসতেই তার চমক ভাঙে। সেই দুটো পাতায় যে দুটো তারিখের এন্ট্রি আছে তা তুলনামূলকভাবে অনেক নতুন। পুরো ঘটনাটা বুঝতে সময় লাগে না তার। ক্যানন অ্যালবেরিক সুবিধের লোক ছিলেন না। ক্যানন হবার সুবাদে চার্চের লাইব্রেরির চাবি থাকত তার কাছে। তিনিও নিজের পদ আর ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করে পুরনো পুঁথিপত্র ঘেঁটে তাদের পাতা ছিঁড়ে বানিয়েছিলেন এই মহামূল্যবান স্ক্র্যাপ বুকটা। আরও খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে থাকেন ডেনিস্টন। শেষ দুটো পাতার প্রথমটায় রয়েছে খুব সূক্ষ্মভাবে আঁকা একটা নকশা, সেখানে দক্ষিণ দিকের করিডোর আর প্রধান প্রার্থনা হলটা আঁকা রয়েছে। কিন্তু তার সঙ্গে রয়েছে কিছু অদ্ভুত দর্শন গ্রহ নক্ষত্রের চিহ্ন, কিছু হিব্রু শব্দ, আর একদম কোণার দিকে মানে প্রার্থনা হলের উত্তর পশ্চিম দিকে একটা সোনার কালিতে আঁকা ক্রস। এই গোটা নকশাটার নিচে ল্যাটিনে কিছু লাইন লেখা রয়েছে যার বাংলা করলে দাঁড়ায় তারিখ 12 ডিসেম্বর 1694। প্রশ্ন, আমি কি ওটা পাব? উত্তর, হ্যাঁ। প্রশ্ন, আর ধন দৌলত? উত্তর, হ্যাঁ। প্রশ্ন, লোকে কি আমাকে হিংসা করবে? উত্তর, হ্যাঁ। প্রশ্ন, আমার কি শয্যাশায়ী অবস্থায় মৃত্যু হবে? উত্তর, হ্যাঁ।
ইন্টারেস্টিং, সংগ্রহে রাখার মতোই জিনিস বটে।
শেষ পাতাটা উল্টাতেই ডেনিস্টন সম্মোহিতের মতো তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। 1700 শতাব্দীতে হারিয়ে যাওয়া একটা সেপিয়া পেইন্টিং, এক ঝলক দেখে বাইবেলের কোনো ঘটনার ইলাস্ট্রেশন মনে হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ইলাস্ট্রেশনটাতে যে ইন্টেরিয়রের ছবি ফুটে উঠেছে তার স্থাপত্য আর আঁকা চরিত্রগুলোতে একটা সেমি ক্লাসিক্যাল ছাপ রয়েছে, যে ছাপ একমাত্র 200 বছরের পুরনো আর্টিস্টদের বাইবেলে আঁকা কাজে পাওয়া যেত। ছবি জুড়ে ফুটে উঠেছে একটা দৃশ্যের বর্ণনা। ছবির ডান দিকে একজন রাজা তার সিংহাসনে বসে আছেন, 12টা সিঁড়ি পেরিয়ে তারপর সেই সিংহাসনে পৌঁছানো যায়। তার মাথার ওপর চাঁদোয়া টাঙানো, দুপাশে দুটো সিংহ মহাপরাক্রমে বিরাজমান। সিংহাসনে বসা মানুষটা হলেন কিং সলোমন। তিনি রাজদণ্ড বাগিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে কিছু আদেশ দিচ্ছেন। তার মুখে বিরক্তি, ভয় আর আত্মবিশ্বাস মিলিয়ে এক মিশ্র অনুভূতি খেলা করছে। বাঁদিকের অংশের ছবি বড়ই অদ্ভুত। রাজার সিংহাসনের পাদদেশে 4 জন সৈনিক গোল করে একটা গুঁড়ি মেরে থাকা অবয়বকে ঘিরে রয়েছে। তাদের চোখে মুখে থাবা বসিয়েছে এক প্রবল ভয়, তবুও তারা তাদের কর্তব্যে অটল। সিংহাসনের সামনে পড়ে আছে 5ম সৈনিক, মৃত, ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে, আর চোখগুলো যেন কুঠুরি থেকে বেরিয়ে এসে গিলে খেতে চাইছে ছবির দর্শককে। কিন্তু ছবির আসল ভয়টা রয়েছে সিংহাসনের পাদদেশে ওই অবয়বের মধ্যে। তাকে বর্ণনা করার মতো শব্দ ভাণ্ডার নেই ডেনিস্টনের কাছে। সে শুধু দেখতে পেল একগোছা ঘন কালো লোমে ঢাকা একটা শীর্ণকায় দেহ। সেই বিভৎস কঙ্কালসার দেহ থেকে মাংস খসে পড়ছে, হাতগুলো শীর্ণ কালো, লোম আর মাংসে জড়ানো। সেই হাতের আঙুলের ডগায় শিকারি পাখির মতো নখ, আর চোখগুলো কি এটা? বিস্ময়ে ফেটে পড়লেন ডেনিস্টন। জ্বলন্ত আগুনের মতো চোখে গাঢ় কালো মনির ভেতরে যে জান্তব আক্রোশ মিশে আছে, তা যেন ডেনিস্টনের মধ্যে বেঁচে থাকা সাহসের শেষ বিন্দুটুকুও শুষে নিল এক মুহূর্তে। খানিক পরে ধাতস্থ হয়ে ডেনিস্টন এটুকু আন্দাজ করতে পারে, এরকম রিয়েলিস্টিক ছবি বাস্তবে না দেখে আঁকা সম্ভব নয়। কথাটা ভাবতেই হৃৎপিণ্ডে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলেন। দম বন্ধ করা একটা ভয় এক মুহূর্তের জন্য তার শরীরটাকে শিথিল করে দিল। প্রাথমিক ভয়ের ধাক্কাটা কাটিয়ে উঠতে খানিক সময় লাগলো ডেনিস্টনের। মুখ তুলে দেখলেন বুড়ো দুহাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছে। তার মেয়ে ক্রুসের দিকে মুখ করে বসে কাঁপতে কাঁপতে মালা জপছে।
আমি এবার ফাইনালি আপনা থেকে পুঁথিটা কিনতে চাইছি, আপনি বিক্রি করতে চান?
এবারও সেই একই দ্বিধাগ্রস্ত পাংশু মুখ। শেষে ডেনিস্টনকে অধৈর্য হয়ে উঠতে দেখে বুড়ো তড়ি ঘড়ি বলে বসে,
আপনি যদি সত্যি কিনতে চান আমার আপত্তি নেই।
বেশ, সেবার তাহলে বলুন কত চান এটার বদলে।
250 ফ্রাঙ্ক।
250 ফ্রাঙ্ক? আরে বলেন কি মশাই, দেখুন আপনাকে ঠকিয়ে পুঁথি আদায় করা আমার উদ্দেশ্য নয়। এই জিনিসটার দাম নিয়ে আপনার কোনো আইডিয়া নেই?
250 ফ্রাঙ্ক দিলেই হবে সাহেব, তার থেকে এগানাও বেশি নয়।
এরকম উত্তরের পর আর কথা বাড়ানোর প্রশ্নই ওঠে না। টেনিস্টনও বিনা বাক্যব্যয়ে লুফে নিল সুযোগটা। টাকা দিয়ে রিসিপ্ট সই করে নিলেন ডেনিস্টন। তবে একটা ব্যাপারে একটু খটকা লাগে ডেনিস্টনের। বুড়ো যেন এক লহমায় এক অন্য মানুষে পরিণত হয়েছে। তার সেই সদা সন্ত্রস্ত চাহনি গায়েব হয়ে এখন সেখানে খুশি ঝলমল করছে। নিজের এত ক্ষতি হওয়া সত্ত্বেও বুড়োর মনে এত পুলক কিসের?
চলুন সাহেব, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি।
আরে না না, তার দরকার নেই, বাইরে চাঁদ উঠেছে, বেশ আলো আছে, আর আমার দুটো শক্ত সমর্থ পাও আছে, ঠিক পৌঁছে যাবো, আপনি চিন্তা করবেন না।
এখান থেকে হোটেলের পথ সহজ নয় সাহেব, যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে ডাক পাঠাবেন, আমি ঠিক গিয়ে হাজির হব।
ডেনিসন ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠেন। কখন হোটেলে পৌঁছে পুঁথিটা নিজের মতো করে পড়ে দেখবেন তার তর সইছে না। তার সম্মতি জানিয়ে ওখানেই বুড়োকে ক্ষান্ত করে। বুড়োর বাড়ি থেকে বেরোনোর সময় বুড়োর মেয়ে ডেনিস্টনকে একটা ক্রুসের মালা এগিয়ে দেয়। তবে ডেনিস্টন পয়সা দিতে গেলে নিতে চায় না, কৃতজ্ঞতা বোধ, কিন্তু কেন? হোটেলের পেছনের দরজায় দুটো মূর্তি দাঁড়িয়ে। কেউ যদি কান পাতে বুঝতে পারবে তার মধ্যে একটা গলা ভীত সন্ত্রস্ত এক বৃদ্ধের, আর অপরটা একটা রুক্ষ পঞ্চাশোর্ধ্ব মহিলার।
আমি আপনাকে বারবার বলছি ম্যাডাম, ওকে আজ একা ছাড়বেন না, ওর পাশের ঘরেই দুজন সন্ধ্যা গোছের কাউকে থাকতে দিন, যারা ওকে সামলাতে পারবে।
আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি আজ রাতের জন্য ওর পাশের ঘরে পিয়ার আর বেট্রানকে পাহারা দিতে বলছি।
রাতে কিছু মুখে দিয়ে ডেনিস্টন নিজের ঘরে এসে গুছিয়ে বসেছেন। পুঁথিটা তার সামনে টেবিলে খোলা, প্রতিটা পাতায় এক নতুন রহস্য। তবু বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। কিছু প্রশ্ন তার মাথায় মাঝে মধ্যেই কিলবিলিয়ে উঠছে, কেমন একটা অস্বস্তির বলয় ঘিরে ধরছে সাপের মতো। হঠাৎই তার সব বিরক্তি গিয়ে পড়ল গলায় ঝোলানো ক্রুশের উপর। কি নোংরা আর ভারী, পড়ে থাকা যায় না,
হ্যাঁ বাবা
বলে এক ঝটকায় খুলে ফেলে রাখলেন টেবিলের উপর। ঠিক পর মুহূর্তে তার চোখ পড়ল বালিশের পাশে পড়ে থাকা লাল রঙের টাওয়েলটার উপর। ওটার উপর কি পড়ে আছে না, ধেড়ে ইন্দুর নাকি বড় কোনো মাকড়সা মোড়ে পড়ে রয়েছে? মৃদু রিডিং ল্যাম্পের আলোয় ঠিক ঠাহর করতে পারলেন না তিনি। একটু কাছে এগিয়ে যেতেই আতঙ্কে কথা হারিয়ে ফেললেন ডেনিস্টন। একটা ঘন কালো লোমশ হাত কঙ্কালসার হাতটা থেকে মাংস খসে খসে পড়ছে, আর সেই হাতের আঙুলের ডগায় শিকারী পাখির মতো নখ। এ কি দেখছেন তিনি, নিজের চোখকে বিশ্বাস হয় না তার। এ যে অবিকল বইয়ে দেখা হাতটার মতো, পার্থক্য শুধু একটাই, এখানে হাতটা শিকার ধরতে উদ্যত। তিনি তীর বেগে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। ঠিক সেই সময় চোখ পড়ল অপর হাতটার দিকে। হ্যাঁ, টেবিলের ওপর পড়ে আছে আর একটা হাত। ঘর থেকে ছুটে বেরোতে গেলেন ডেনিস্টন, কিন্তু পারলেন না। তার পা দুটো যেন পাথরের মতো গেঁথে গেছে মেঝের সঙ্গে, হাত পায়ের ওপর নিয়ন্ত্রণ নেই, ঘাড়ও ঘোরাতে পারছেন না তিনি। কেবল তার অনুভূতি বলছে ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কাটা কাটা অঙ্গ প্রত্যঙ্গ জমা হচ্ছে তার ঠিক পেছনে। ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হচ্ছে, কালচে ধোঁয়াটে অবয়ব, একটা বিশেষ আকৃতি নিচ্ছে। সেই অবয়ব এখন দাঁড়িয়ে আছে ডেনিস্টনের ঠিক পেছনে। একটা চাপা ভয়াল শব্দ ভেসে এলো ঘাড়ের কাছ থেকে, সেই সঙ্গে একটা শীতল সরীসৃপের মতো স্পর্শ লাগল কোমরের কাছে। ভয়টা একসময় অসহ্য লাগে ডেনিস্টনের কাছে, ভীতি ছাড়াও তার মধ্যে আর একটা অনুভূতি ফুটে উঠছে, তীব্র ঘৃণা। খসে পড়া মাংসের দলা থেকে আসা বিশ্রী গন্ধ ভেতরটাকে গুলিয়ে তুলছে। ক্রুজটার দিকে অন্ধভাবে হাত ছুঁড়ে দিলেন তিনি। ঠিক তখনই শয়তানের হাত এসে পড়ল তার মুখে, বন্য পশুর মতো আর্তনাদ বেরিয়ে এলো ডেনিস্টনের মুখ থেকে। তিনি জ্ঞান হারালেন। ডেনিস্টনের চিৎকার শুনে পিয়ের আর বার্ট্রান্ড দরজা ভেঙে তার রুমে ঢোকে। ঢোকা মাত্রই তারা অনুভব করে এক প্রবল শক্তি তাদের মতো শক্তিশালী দুটো মানুষকে দুপাশে ছিটকে ফেলে ঝড়ের গতিতে বেরিয়ে যায়। কোনো মতে সামাল দিয়ে উঠে তারা ডেনিস্টনকে ওই ঘরে অজ্ঞান অবস্থায় পায়। সারা রাত ধরে দুজনে পাহারা দেয় তাকে। ভোরে জ্ঞান ফেরে ডেনিস্টনের, খানিক পরেই হোটেলে এসে পৌঁছায় বুড়ো লোকটা।
ক্ষমা করুন সাহেব, ক্ষমা করুন,
পায়ের কাছে আছড়ে পড়েন বৃদ্ধ।
কাল কি হলো আমি কিছুই বুঝতে পারি। আচ্ছা, উঠিটা কিনে আমি কি কোনো অপরাধ করেছি? প্লিজ, আপনি যা জানেন প্লিজ আমাকে খুলে বলুন।
একটা আতঙ্ক মিশ্রিত কৌতূহলে গলা বুঝে আসে ডেনিস্টনের।
না সাহেব না, আপনার কোনো অপরাধ নেই, আমি এই বাপকে ঘাট থেকে নামাতে চাইছিলাম, বংশ পরম্পরায় অভিশাপ আর বয়ে বেড়াতে পারছিলাম না। জীবনের জ্ঞান হওয়া থেকে প্রতিটা দিন এত দুঃসহ কাটিয়ে বড্ড হাঁপিয়ে উঠেছিলাম, তাই সেই বাপকে কারোর ঘাড়ে চাপিয়ে একটু চিড়িয়ে নিতে চাইছিলাম। ক্যানন আলবেরিক ছিলেন আমার পূর্বপুরুষ। পেশায় বিষব হলেও ক্ষমতার লোভ তাকে দুরাচারী করে তুলেছিল। তিনি এই গোটা ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী প্রাণী হওয়ার লোভে অন্ধ হয়ে যান। তাই তিনি শয়তানের সাধনা শুরু করেন, আর তাঁর অর্জিত জ্ঞানের কিছু অংশ স্ক্র্যাপ বুক আকারে রেখেছেন। সেই সাধনার তুরীয় স্তরে পৌঁছে তিনি বোঝেন তিনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন। এমন কিছু অশুভ অযাচিত সত্য তিনি জেনেছেন যা জানার অধিকার তাঁর ছিল না। কিন্তু ফিরে আসার সমস্ত পথ ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তিনি স্বয়ং শয়তানের সাক্ষাৎ পেয়েছিলেন। বইয়ের শেষ পাতায় আঁকা ছবিটা কোনো মস্তিষ্ক প্রসূত নয়।
এতগুলো কথা একসঙ্গে বলে হাঁপিয়ে ওঠেন বৃদ্ধ। একটু শ্বাস নিয়ে আবার বলতে শুরু করে,
শেষের ছবিটার নাম ছিল রাজা সলোমন এবং শয়তানের কলহ ও তার পরিণাম। ক্যানের স্ক্র্যাপ বুক এন্ট্রি অনুযায়ী এই ছবি আঁকার তারিখ 29 ডিসেম্বর 1701, অর্থাৎ সেদিন তিনি প্রথমবার শয়তানকে দেখেন। আর তার ঠিক দুদিনের মাথায় অর্থাৎ 31 ডিসেম্বর সকালে তাকে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার সত্যতা প্রমাণের জন্য অনেকেই বইটা নিয়ে শয়তানের দেখা পাওয়ার চেষ্টা করেছে। তারা দেখা পেয়েছিল কিনা জানি না, তবে ঠিক তার দুদিনের মাথায় সবাইকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
কোকিয়ে ওঠে বুড়ো। তার মধ্যে জমে থাকা ভয় পাপবোধ অঝোর ধারায় দুচোখ বেয়ে নেমে আসে।
ছোট ছোট পট সাহেব, বুঝতেই পারছেন যা হয়। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল সেই অভিশাপের কথা। আমরাও আমাদের বাবা ঠাকুরদার থেকে গল্প শুনে ওই পুঁথি শেষ পৃষ্ঠা অবধি যাওয়ার সাহস করিনি। কাউকে যে দিয়ে হাড় জুড়বে সেই শান্তিও নেই। এখানকার সবাই জানে এই ঘটনার কথা। আপনি শহুরে মানুষ, এসব শুনলেও হয়তো লোকগাথা হিসেবে উড়িয়েই দেবেন। তাই সাহস করে আপনার হাতে তুলে দিই পুঁথিটা।
আরো কি সব বলে চলেছে বুড়ো লোকটা, সেসব কানে যায় না ডেনিস্টনের। আজ 11ই মার্চ, আর দুদিন পরেই সেই দিন 13ই মার্চ, 1303। এই দিনটার কথাই সাদা কাগজে লিখেছিল না মেয়েটা?
আর তার ঠিক দুদিনের মাথায় অর্থাৎ 31 ডিসেম্বর সকালে তাকে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থির হয়ে দাঁড়িয়ে থাকে ডেনিস্টন। তার মাথার ভেতর সেই ফুটপাথের লোকটা এখনো চিৎকার করে জিজ্ঞেস করে চলেছে, এই পৃথিবীতে যে কোনো মানুষের হাতে কোনো অলৌকিক ক্ষমতা এলে সে সবার আগে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হয়ে উঠতে চায়। আমরা ছাপোষা মানুষ, আমাদের অত উচ্চাকাঙ্ক্ষা নেই। আমরা বিরিয়ানিতে লেগ পিস পেলেই খুশি। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, সায়নী এবং রণদীপ। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভার ম্যান অভিব্রত। শুনছিলেন দেবলীনা মণ্ডলের ভাবানুবাদে এম আর জেমসের কাহিনী অভিশপ্ত পুঁথির আতঙ্ক। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।